ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা টেকনিক্যাল ঝামেলার জন্য আমরা লাইভ শুরু করেও আবারও নতুন করে শুরু করতে হলো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট দ্য প্রবলেম ইজ মানে এখন শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো সেটা আমাকে একটু জানাবেন প্লিজ। কোনো নয়েজ হচ্ছিল আপনারা বারবার করে বলছিলেন, যেটা সেটা নিশ্চয়ই এখন আর শুনতে পাচ্ছেন না। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা ঘটনায় যেতে চাই, এবং তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই। আর সেই কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ঈদ একবারেই আসন্ন, মানে খুব দ্রুতই ঈদ চলে আসবে এরকম একটা অবস্থা। দুই তিন দিনও সময় নাই বললেই চলে, এবং এই সময়টা খুব অদ্ভুত হয়। এই সময় আমরা সবাই আসলে ঘরে ফিরি, কেউ শহর থেকে গ্রামে যাই, কেউ গ্রাম থেকে শহরে আসি, কিন্তু সবাই মিলেই ঘরে ফিরি। এবং এই ঘরে ফেরার যে আনন্দ, এই ঘরে ফেরার যে মানে একটা অন্যরকমের অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সারাদিনের ক্লান্তি, এই যে টিকিটের জন্য দৌড়াদৌড়ি, তারপরে এই যে লম্বা জার্নি, তার মধ্যে জ্যাম হয়, সব কিছু উপেক্ষা করে যখন আমরা আসলে ঘরে পৌঁছাই, যখন আমরা আসলে বাড়িতে পৌঁছাই, তখন আমাদের মনে হয় যে সব কষ্ট সার্থক হয়েছে আপন জনদের দেখে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং এই ব্যাপারটা আসলে কোনোভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। তখন মনে হয় যে না, যে টিকিট কাটা থেকে শুরু করে সবই হয়ে যায় আমাদের আনন্দের স্মৃতি, ভালো লাগার স্মৃতি। যাই হোক, আমি আবারও ঠিক যেভাবে আজকে একটু আগে যে শোটা আমরা আসলে বন্ধ করতে হলো সেই শোটা শুরু করেছিলাম, সেভাবেই শুরু করছি। আপনারা অনেকেই হয়তো শ্যাম সুগুনকে চেনেন, আমি ছোটবেলা থেকে এটাকে চিনি নানান কারণে। কারণ আমাদের সময় রেডিও ফুর্তি এবং রেডিও টুডে দুইটাই হতো, এবং দুইটা মানে রেডিও স্টেশন দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এই FM রেডিও মানে জার্নি। এবং সেখানে সুমন ভাই একটা, আমি যেহেতু ফুর্তিতে ছিলাম, সুমন ভাই চেনেন একটা রেডিওতে, কিন্তু আমাদের কথা হতো কিন্তু, এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো। এবং দেখা যেত যে কিছু কিছু আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ কাজ করছেন, কি বলে যে টুডেতে কেউ কেউ আমরা কাজ করছি ফুর্তিতে, কিন্তু যোগাযোগ তো ছিলই, বিভিন্ন জায়গায় দেখা হতো, বিভিন্ন ফোরামে দেখা হতো। তো সুমন ভাই সবসময় খুব ইন্সপায়ারিং ছিলেন সমস্ত বিষয়ে, এবং তিনি ভয়েস আর্টিস্ট হিসেবে চমৎকার একজন ভয়েস আর্টিস্ট, অডিও ইন্ডাস্ট্রির একজন প্রথম দিকের মানে কি বলবো, খুব দুর্দান্ত, যখন খুব কম্পিটিশন অনেক বেশি ছিল সেই সময়ের একজন মানুষ। এবং অভিনয় জগতে তো আপনারা সবাই তাকে চেনেন, এবং এই যে একটা নতুন মিডিয়া, সেই মিডিয়াটা আসলে কোন দিকে যাবে, কিভাবে জায়গা করে নেবে এই দেশে, সেই সেই যে পরিকল্পনা, সেই যে প্ল্যানিং, এটার সাথে সুমন ভাই খুবই অন্যরকমভাবে জড়িত ছিলেন। এবং তিনি আসলেই একটা দিক নির্দেশনা দিয়েছেন তার জায়গা থেকে, যেটা আসলে পরবর্তীতে হয়তো মানে এই ইন্ডাস্ট্রিটাকে আরো একটু মানে ওপরের দিকে নিয়ে গেছে। এবং লাস্ট যখন কথা হয়েছে তখন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তো সুমন ভাই রিসেন্টলি মানে আজকে আপনারা সবাই জানেন, আজকে তো না, এখন তো রাত 12টা পার হয়ে গেছে, সুমন ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। এবং আমরা তার এই ব্যাপারটা আমি আসলে যখন শুনেছি তখন আমি আসলে ঠিক বিশ্বাস করতে পারিনি যে এত প্রাণবন্ত একজন মানুষ হঠাৎ করে এরকম কি হলো, এবং তিনি কেন মারা যাবেন, তা তো মারা যাবার কথা না, ভাবতে খুব কষ্ট হয়েছে। এবং আজকে এই মুহূর্তে শো করছি, কিন্তু আমি শো করতেই হবে, বাট আমি আজকের এই শোটা ডেডিকেট করতে চাই তার জন্য। আমি যে একটু আগে যে ঝামেলাটা হচ্ছিল, আশা করছি এখন সেই ঝামেলাটা হবে না। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট কিন্তু অবশ্যই আমাদেরকে নামটা প্লিজ একটু লিখবেন। আচ্ছা, অনেকেই আমার সুমন ভাইয়ের প্রতি সমবেদনা, সুমন ভাইয়ের প্রতি শোক জানিয়েছেন, সুমন ভাইকে ছবি শেয়ার করে নিতে জানিয়েছেন, আমার পার্সোনাল প্রোফাইল থেকে সেটা করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আজকে, ফেনী থেকে, আচ্ছা যশোর থেকে আসিফ শুনছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন টাঙ্গাইল থেকে অপূর্ব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই, রাসেল ভাই, ফাহাদ ফ্রম সৌদি আরবিয়া সহ আরো অনেকে। যাই হোক, আপনারা সবাই লেখেন, এবং যারা কমেন্ট করছেন তারা সবাই সবাই নাম সহ কমেন্টটা করবেন, তাহলে আমাদের যেটা বুঝতে সুবিধা হবে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ঘটনাগুলো শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল। ওয়েলকাম
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আজও যখনও আমি সেই ভয়াল দিনগুলোর কথা ভাবি আমার বিশ্বাসই হতে চায় না আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের জীবনেও এভাবে একটা বিপন্নতা আসবে। এই কথাগুলো যিনি বলেছেন, আজকের ঘটনাটি তিনি শেয়ার করেছেন, ওনার নাম আজহার। আজহার ভাই তখন সবেমাত্র তার চাকরিটা হারিয়েছেন। বেকারত্বের যন্ত্রণায় তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বাড়িতেই অলস সময় কাটছিল তার। ঠিক এমন সময় তার অফিসের এক প্রাক্তন কলিগ তাকে ফোন করেন। তার এই কলিগ বয়সে এবং পদে তার চেয়ে অনেক সিনিয়র ছিলেন। ভদ্রলোকের নাম সরওয়ার সাহেব। তিনি আজহার ভাইকে ফোন করে বেশ আকুতি মিনতি করেই তার বাসায় ডাকেন। সরওয়ার সাহেব জানতেন আজহার ভাই এখন বেকার, তাই হয়তো কোনো কাজের উছিলায় বা সাহায্যের প্রয়োজনে তিনি ডেকেছেন। আজহার ভাই সিনিয়র কলিগকে সম্মান করতেন, তাই তিনি আর না করতে পারেননি। তিনি ভাবলেন হয়তো চাকরির কোনো খোঁজ দেবেন বা কোনো জরুরি প্রয়োজন আছে। আজহার ভাই নির্ধারিত সময়ে সরওয়ার ভাইয়ের বাসায় পৌঁছান। লিফট দিয়ে ওপরে উঠে কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন সরওয়ার সাহেব নিজেই। তার চোখ মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। আজহার ভাই ড্রয়িং রুমে পা রাখতে যাবেন, ঠিক তখনই ভেতর থেকে এক অমানবিক চিৎকার ভেসে এল। চিৎকারটা এতই তীব্র আর হিংস্র ছিল যে আজহার ভাই দরজার চৌকাঠে পা রেখেই থমকে গেলেন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি এক পা পিছিয়ে এলেন এবং শঙ্কিত গলায় সরওয়ার সাহেবকে বললেন, স্যার ভেতর থেকে এমন চিৎকার কেন এল? কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমি কি ভুল সময় আসলাম? সরওয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ ছলছল করছিল। তিনি আজহার ভাইয়ের হাত ধরলেন। না আজহার, তুমি এসো, ভেতরে এসো। আসলে আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ। আমরা বুঝতে পারছি না ওর কি হয়েছে, মানসিক কোনো সমস্যা বা অন্য কিছু। দিশেহারা লাগছে। বিভিন্ন হাসপাতালে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। আজহার ভাই কিছুটা ইতস্তত করে ভেতরে ঢুকলেন। তিনি ভাবলেন হয়তো মেয়েটির কোনো গুরুতর মানসিক রোগ আছে। তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলেন। কথা বলতে বলতে তিনি সোফায় বসতে যাবেন, ঠিক তখনই আবার সেই হাড় হিম করা চিৎকার এবং এবার সাথে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে ভেতরে কেউ প্রচণ্ড ধস্তাধস্তি করছে। আজহার ভাই কৌতূহলী হয়ে ভেতরের রুমের দিকে তাকালেন। দরজাটা সামান্য খোলা ছিল, সেই ফাঁকা দিয়েই তিনি দেখলেন। যা দেখলেন তাতে তার শিঁড় দ্বারা দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন বিছানার উপরে একটি মেয়ে বসে আছে। তার মা এবং বয়স্ক দাদি মিলে তাকে চেপে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। মেয়েটির শক্তি যেন কোনো সাধারণ মানুষের মতো নয়, সে হিংস্র বাঘের মতো গর্জন করছে এবং বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে। তার চোখ দুটো জবাব ফুলের মতো লাল, চুলগুলো উস্কো খুস্কো। মনে হচ্ছিল সে এখনই তার মার দাদিকে কামড়ে ছিঁড়ে ফেলবে। দৃশ্যটা দেখে আজহার ভাই স্তব্ধ হয়ে গেলেন। তিনি সরওয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার আসলে ঘটনা কি আমাকে একটু খুলে বলবেন? আপনি তো আগে কখনো মেয়ের অসুস্থতা নিয়ে এভাবে বলেননি। ও কি সবসময় এমন করে? সরওয়ার সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। গত 2-3 বছর হল এই অবস্থা। প্রথমে এতটা ছিল না, কিন্তু দিন দিন এটা বাড়ছে। ও সারাদিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, কিন্তু যেই সন্ধ্যা নামে রাত হয় ও জেগে থাকে। তারপর শুরু হয় এই তাণ্ডব। সারা ঘর ঘুরে বেড়ায়, আসবাবপত্র ভাঙচুর করে, রান্নাঘরে গিয়ে কাঁচা সবজি বা চাল চিবিয়ে খায়। আর ওর গলার স্বর তুমি শুনলে ও সম্পূর্ণ অন্য ভাষায়, অন্য স্বরে কথা বলে। আমরা বড় নিউরোলজিস্ট সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি। ডাক্তাররা ঘুমের ওষুধ দেন কিন্তু কোনো কাজ হয় না। আমার সাজানোর সংসারটা নরক হয়ে গেছে। আজহার ভাই চুপ করে শুনছিলেন, কিন্তু তার মন বলছিল এটা কোনো সাধারণ রোগ নয়, কারণ মেয়েটির দিকে তাকালে তার মনে হচ্ছিল ওটা কোনো মানুষ নয়, বরং মানুষের চামড়া পরা অন্য কোনো সত্তা। মেয়েটি বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পেরেছে আজহার ভাই ওখানে আছে এবং সে আজহার ভাইয়ের উপর আক্রমণ করতে চায়। আজহার ভাই মনে মনে ভাবলেন, আমি এখানে এসেছিলাম কাজের খোঁজে বা সাহায্যের আশায়, কিন্তু এখন তো দেখছি আমি নিজেই মহা বিপদে পড়ে যাচ্ছি। তবু ভদ্রতার খাতিরে তিনি উঠে গিয়ে সরোয়ার সাহেবকে সাহায্য করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন মেয়েটিকে হয়তো একটু শান্ত করা দরকার। তিনি যেই রুমের দিকে পা বাড়ালেন, মেয়েটি হঠাৎ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। তারপর আজহার ভাইয়ের দিকে তাকিয়ে পুরুষালি ভারী গলায় চিৎকার করে উঠল,
বের কর এই ছেলেকে, এখনই বের কর, কেন এসেছে এখানে?
এই কথা শোনার পর আজহার ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কোন মেয়ে মানুষের গলা এমন ভারী গম্ভীর, পুরুষের আওয়াজ বের হতে পারে, এটা কি সম্ভব? তিনি তার জীবনে এমন দৃশ্য সরাসরি কখনোই দেখেননি। মেয়েটির মা আর দাদি তাকে কিছুতেই সামলাতে পারছিলেন না। আজহার ভাই বুঝলেন এখানে তার থাকার চেয়ে পালানোই বুদ্ধিমানের কাজ, কিন্তু সরোয়ার সাহেবের অসহায় মুখ দেখে তিনি চলেও যেতে পারছিলেন না। আজহার ভাই একটু সাহস সঞ্চয় করলেন। তিনি ছেলেবেলা থেকেই নামাজি এবং পরহেজগার মানুষ, আল্লাহ ও রসুলের ওপর তার অগাধ বিশ্বাস। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যা দোয়া ও জিকির করেন এবং টুকটাক রুকাইয়ার কাজও তিনি করে থাকেন। তার মনে হল এখানে নিশ্চিত কোন শয়তানি শক্তির প্রভাব রয়েছে। তিনি সরোয়ার সাহেবকে বিনীতভাবে বললেন, স্যার আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলব। সরোয়ার সাহেব বললেন, বলো বাবা, যা বলতে চাও বলো। আজহার ভাই বললেন, স্যার আমার মনে হচ্ছে আপনার মেয়ের সমস্যাটা শারীরিক বা মানসিক নয়, এটা আধ্যাত্মিক কোনো ঝামেলা হতে পারে, মানে বদজিন বা কোনো খারাপ বাতাসের আসর। সরোয়ার সাহেব প্রথমে একটু চুপ করে রইলেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই বেশ আধুনিক মানসিকতার মানুষ, কুসংস্কারে বিশ্বাস করেন না, বিশেষ করে তার স্ত্রী অর্থাৎ মেয়েটির মা এসব ঝাড়ফুঁক একদমই পছন্দ করেন না। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বেশ কড়া ধাঁতের মানুষ। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সরোয়ার সাহেব বললেন, স্যার সত্যি বলতে কি আমারও মাঝে মাঝে এমন সন্দেহ হয়, কিন্তু আমার স্ত্রী এসব বিশ্বাস করতে চায় না। ও মনে করে এটা হরমোনাল ইম্ব্যালেন্স বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি আমার মেয়েটার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার মেয়েটির ঘর থেকে হুঙ্কার ভেসে আসে। এবার মেয়েটি বাংলা আর অন্য ভাষার মিশ্রণে এক অদ্ভুত ভাষায় কথা বলছিল। আজহার ভাই ভাষাটা না বুঝলেও ভাবভঙ্গি দেখে বুঝলেন মেয়েটি তাকেই গালিগালাজ করছে এবং হুমকি দিচ্ছে। মেয়েটি আজহার ভাইকে যেতে বলছে আর বলছে তার সাথে যারা আছে তাদের নাকি তার সহ্য হচ্ছে না। মেয়েটির কথায় বোঝা যাচ্ছে আজহার ভাইয়ের সাথে কোন সত্তা আছে। আজহার ভাই বুঝতে পারলেন মেয়েটির শরীরে যে সত্তা আছে সে আজহার ভাইয়ের সাথে থাকা ইমানি শক্তির উপস্থিতি টের পেয়েছে। যারা নিয়মিত নামাজ পড়েন এবং পবিত্র থাকেন তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন, শয়তানি শক্তি এটা সহ্য করতে পারে না। আজহার ভাই নিশ্চিত হলেন যে তার ধারণা ভুল নয়। তিনি সরোয়ার সাহেবকে বিনয়ের সাথে বললেন, তিনি কোনো হুজুর বা মুফতি নন, কিন্তু তিনি এমন একজনকে চেনেন যিনি এসব বিষয়ে অভিজ্ঞ। তার এক পরিচিত ভাই আছেন নাম কবির, তিনি একজন ভালো আলেম এবং নিয়ম মেনেই তিনি ঝাড়ফুঁক করেন। সরোয়ার সাহেব যদি অনুমতি দেন তাহলে আজহার ভাই তাকে এই বিষয়টি জানাতে পারেন। সরোয়ার সাহেব যেন অন্ধকারের মাঝে আলোর রেখা দেখলেন। তিনি হাত জোর করে বললেন, বাবা তুমি যা ভালো মনে করো তাই করো, আমার মেয়ের জীবন চাই, টাকা পয়সা যা লাগে আমি দেব। সরোয়ার সাহেবের অনুমতি পেয়ে আজহার ভাই ড্রয়িং রুমের এক কোনায় গিয়ে কবির ভাইকে ফোন করলেন। কবির ভাই মাদ্রাসার শিক্ষক এবং জিন জাদুর চিকিৎসায় বেশ পারদর্শী। আজহার ভাইয়ের ফোনে বিস্তারিত সব শুনলেন তিনি। কবির ভাই সব শুনে বললেন, আজহার তুমি লাইনে থাকো, আমি একটু ইস্তেখারা করে দেখি। কিছুক্ষণ পর কবির ভাই চিন্তিত স্বরে আজহার ভাইকে বললেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, তিনি পরামর্শ দিলেন আজহার ভাই যেন ওই মেয়েটির ব্যবহৃত কোনো কাপড় বা জামা নিয়ে তার কাছে আসেন। তিনি নিশ্চিত হতে চান এটা সাধারণ জিনের আসর নাকি কোনো জাদুটোনা। আজহার ভাই সরওয়ার সাহেবকে বিষয়টি জানালেন। সরওয়ার সাহেব চুপচাপ ভেতরে গেলেন এবং ওয়াশিং মেশিন থেকে মেয়ের একটি টি শার্ট নিয়ে এলেন। আজহার ভাই টি শার্টটি নিয়ে দ্রুত কবির ভাইয়ের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। সরওয়ার সাহেবও সাথে যেতে চাইলেন, কিন্তু আজহার ভাই ওনাকে বাসায় থাকতে বললেন। তিনি বললেন, ভাবি একা সামলাতে পারবেন না, তিনি যেন বাসাতেই অবস্থান করেন, আজহার ভাই দ্রুত ফিরে আসবেন। প্রায় দেড় ঘন্টা জ্যাম ঠেলে আজহার ভাই যখন কবির ভাইয়ের কাছে পৌঁছালেন তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কবির ভাই টি শার্ট হাতে নিলেন, তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু আয়াত পড়লেন। হঠাৎ তার কপালে ঘাম দেখা দিল, তিনি টি শার্টটি হাত থেকে ফেলে দিলেন, সেটা যেন জ্বলন্ত কয়লা। কবির ভাই বললেন, আজহার, এটা কোনো সাধারণ কেস নয়, মেয়েটির ওপরে আশিক জিন ভর করেছে। আজহার ভাই ভয়ে শুকিয়ে গেলেন। এই আশিক জিন মেয়েটার শরীর দখল করে নিয়েছে, এরা মেয়েটিকে মেরে ফেলার প্ল্যান করছে। তিনি কবির ভাইকে জিজ্ঞাসা করলেন, এখন উপায় কি, তিনি কি সেই বাসায় ফিরে যাবেন? কবির ভাই ওনাকে একা যেতে নিষেধ করলেন, তিনিও সাথে যাবেন জানান, তবে এর আগে তিনি তার ওস্তাদ বড় হুজুরের সাথে কথা বলতে চান, কারণ ইফরিত জিনকে তাড়ানো মোটেও সহজ নয়, এরা খুব প্রতিশোধ পরায়ণ হয়। যদি তারা বিন্দুমাত্র অসাবধান হন তবে এরা তাদের এবং মেয়েটির পরিবারের বড় ক্ষতি করতে পারে। ওস্তাদ সব শুনে বললেন, তোমরা এখনই যেও না, আমি কিছু বিশেষ আমল বলে দিচ্ছি, আজ রাতে ওই আমলগুলো করে পানি পড়া তেল পড়া নিয়ে মেয়েটির ঘরে ছিটিয়ে দেবে, এতে জিনটা দুর্বল হয়ে পড়বে। আমি কাল নামাজের পর ওখানে যাব। কিন্তু সরওয়ার সাহেবের ফোন এলো, তিনি কান্নাকাটি করতে শুরু করলেন, স্যার তোমরা কোথায়, আমার মেয়ে তো কাউকে চিনছে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কবির ভাই আর দেরি করলেন না, তিনি অজু করে নিজেকে এবং আজহার ভাইকে সুরক্ষার মধ্যে আবদ্ধ করলেন। তারপর কিছু দোয়া পড়ে ফুঁ দিলেন, বললেন, চলো আল্লাহর নাম নিয়ে রওনা হই। তারা যখন সরওয়ার সাহেবের বাসায় পৌঁছালেন তখন রাত দশটা। দরজা খোলা মাত্রই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। ড্রয়িং রুমের আসবাবপত্র সব উল্টে পড়ে আছে, টিভিটা ভাঙা, কাঁচের টুকরো সারা ফ্লোরে ছড়ানো। মেয়েটির নাম সাদিয়া, সে সোফার উপর দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে লালা ঝরছে আর সে অমানসিক গালিগালাজ করছে। কবির ভাইকে দেখেই সাদিয়া হিংস্র হয়ে উঠল, সে হাতের কাছে থাকা একটা ভারী ফুলদানি ছুঁড়ে মারল কবির ভাইয়ের দিকে। কবির ভাই চট করে সরে গেলেন, ফুলদানিটা দেয়ালে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবির ভাই উচ্চ স্বরে সুরা পড়তে লাগলেন। একসময় সে কানে হাত দিয়ে চিৎকার করতে লাগল, থাম থাম, আমি তোদের জ্বালিয়ে দেব, আমার শরীর জ্বলছে। সরওয়ার সাহেব এবং তার স্ত্রী কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। যে স্ত্রী আগে সব বিশ্বাস করতেন না তিনি এখন নিজেরই চোখে মেয়ের এই অবস্থা দেখে পাথরের মতো হয়ে গেছেন। কবির ভাই আজহারকে ইশারা করলেন আজান দিতে। আজহার ভাই সাহস করে উচ্চ স্বরে আজান দেওয়া শুরু করলেন। আজানের ধ্বনি শুনে সাদিয়ার ভেতরের সত্তাটি যেন আরো অস্থির হয়ে উঠল। সে ধপ করে সোফায় বসে পড়ল এবং অদ্ভুত ভঙ্গিতে হাসতে শুরু করল। সাদিয়া বলতে শুরু করল, তোরা আমাকে এখান থেকে তাড়াতে পারবি না, আমি এই শরীর পছন্দ করেছি, ও আমার। কবির ভাই গম্ভীর গলায় বললেন, তুমি কে, এই মাসুম মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া হারাম, বের হয়ে যাও, নইলে আল্লাহর লানত পড়বে তোমার ওপরে। মেয়েটি এবার দ্বৈত স্বরে কথা বলতে শুরু করল, আমি কানিস, আমি সাদিয়ার বান্ধবী, ও আমাকে কথা দিয়েছিল আমরা সবসময় একসাথে থাকব। সরওয়ার সাহেব চমকে উঠলেন, তিনি ফিসফিস করে বললেন, কানিস, ও তো সাদিয়ার স্কুল ফ্রেন্ড ছিল, তিন বছর আগে ক্যান্সারে মারা গেছে, সাদিয়ার মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল, ও সবসময় কানিসের কবরের কাছে যেত, কানিসের ছবি নিয়ে বসে থাকত। কবি ভাই বুঝতে পারলেন ব্যাপারটা, তিনি বললেন, শুনুন, মৃত মানুষের রুহ দুনিয়াতে ফিরে আসে না, সে কানিস নয়, সে কানিসের সাথে থাকা শয়তান কারিন, সে সাদিয়ার আবেগের সুযোগ নিয়ে ওর ঘাড়ে চেপেছে, আর তার সাথে যে পুরুষ জিনটা আছে সেই সুযোগে সাদিয়ার ওপর কুদৃষ্টি দিচ্ছে। সাদিয়া খিক খিক করে হেসে উঠল, বলল, ঠিক ধরেছিস মোল্লা, আমি ওর সাথে, কারণ ও আমাকে দেখেছে, কবি ভাই বুঝলেন এদের সাথে কথায় কাজ হবে না। তিনি পকেট থেকে আতর বের করে সাদিয়ার নাকে ধরলেন এবং জোরে জোরে রুকাইয়ার আয়াত পড়তে শুরু করলেন। জিনটা ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কবি ভাই বললেন, আপাতত আমি একে বন্দি করছি, কিন্তু এটা সাময়িক। ওস্তাদজি না আসা পর্যন্ত একে পুরোপুরি তাড়ানো যাবে না। সেই রাতটা ছিল আজহার ভাইয়ের জীবনের দীর্ঘতম রাত। সারোয়ার সাহেব, আজহার ভাই এবং কবির ভাই ড্রয়িং রুমে বসে রইলেন। সাদিয়ার রুমের দরজা বাইরে থেকে লক করা, কিন্তু ভেতর থেকে সারা রাত আঁচড়ানোর শব্দ, ফিসফিসানি এবং মাঝে মাঝে জানালার কাঁচে টোকা দেওয়ার শব্দ আসছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসছে, অথচ সেখানে কেউ নেই। বাথরুমে পানির কল নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। ভোর হওয়ার সাথে সাথে কবির ভাইয়ের ওস্তাদ এলেন। তার চেহারা নুরানি, দেখলেই মনে হয় একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি এসেই পুরো বাড়িটা একবার ঘুরে দেখলেন, তারপর বললেন, এই বাসায় অনেক বছর ধরে নামাজ কালাম হয় না। ওস্তাদ সাদিয়ার রুমে ঢুকলেন। সাদিয়া তখনও ঘুমাচ্ছিল। তিনি তার কপালে হাত রাখতেই সাদিয়া ছিটকে সরে গেল এবং এক লাফে বিছানার এক কোণায় চলে গেল। তার চোখ দিয়ে আগুনের মতো ঘৃণা বের হচ্ছিল। শুরু হল এক মহাজাগতিক যুদ্ধ। সাদিয়ার শরীর থেকে যেন ধোঁয়া বের হতে শুরু করল। সে চিৎকার করে বলল, তুই থাম, নইলে এই মেয়েকে আমি মেরে ফেলব। ওস্তাদ থামলেন না, তিনি তেলাওয়াত চালিয়ে গেলেন। আজহার ভাই এবং কবির ভাই সাদিয়ার হাত পা চেপে ধরলেন। মেয়েটির গায়ে যেন দশটা হাতির শক্তি। সে আজহার ভাইকে এক ধাক্কায় ফেলে দিল, কিন্তু কবির ভাই হাল ছাড়লেন না। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর জিনটি দুর্বল হয়ে পড়ল। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব, আমাকে জ্বালিও না, আমি চলে যাব। ওস্তাদ বললেন, কোথায় যাবি, কখনো আসবি ফিরে? জিনটি কানিজের কারিনকে নিয়ে চলে যাবে আর ফিরে আসবে না বলল। শায়খ বললেন, আল্লাহর কসম নিয়ে ওয়াদা কর। জিনটি ওয়াদা করল, আমি সাদিয়ার পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে বের হব। একটু রক্ত বের হবে, কিন্তু ঠিক হয়ে যাবে। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মনে হল বিপদ কেটে গেছে। সাদিয়ার শরীরটা হঠাৎ শিথিল হয়ে গেল, সে চোখ বন্ধ করল। আলহামদুলিল্লাহ, ও এখন মুক্ত। কিন্তু এখানেই ঘটনা শেষ নয়, আসল বিভীষিকা তখনও বাকি। ওস্তাদ রুম থেকে বের হতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তিনি ফিরে তাকালেন সাদিয়ার দিকে। সাদিয়া চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার হাতের আঙুলগুলো অদ্ভুত একটা ছন্দে নড়ছে। ওস্তাদ দ্রুত সাদিয়ার কাছে গেলেন এবং তার চোখের পাতা উল্টে দেখলেন। সাদিয়ার চোখের মণি স্থির হয়ে আছে, কিন্তু তার ভেতরে একটা কালো ছায়া নড়াচড়া করছে। ওস্তাদ চিৎকার করে উঠলেন, দরজা বন্ধ করো, ও যায়নি, ও আমাদের ধোঁকা দিয়েছে, ও শরীরের গভীরে লুকিয়ে আছে। কথা শেষ হতে না হতেই সাদিয়া উঠে বসল। এবার তার চেহারা সম্পূর্ণ বিকৃত, তার মুখটা অস্বাভাবিক হয়ে গেল, চোয়ালটা যেন ঝুলে পড়ল। সে এমন এক ভাষায় কথা বলল যা পৃথিবীর কোনো ভাষা বলে মনে হল না। ঘরের লাইটগুলো নিভে গেল, আবার চলে উঠল একটু পরেই। ফ্যানটা প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করল, যেন খুলে পড়ে যাবে। সেই সত্তাটি, সেই ইফরিত এবার নিজের আসল রূপ দেখাল। সে সাদিয়ার গলার স্বর ব্যবহার করে বলল, বোকা মানুষ, আমি কি এত সহজে যাওয়ার জন্য এসেছি? আমি ওর রক্তের সাথে মিশে গেছি। আমি যদি বের হতে চাই তাহলে ও মারা যাবে, বলেই সে নিজের গলায় নিজেই হাত দিয়ে চাপ দিতে শুরু করল। সাদিয়ার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে ছটফট করছিল। সারোয়ার সাহেব এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়েটাকে বাঁচান, ও মরে যাচ্ছে। ওস্তাদ প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি বললেন, কবির, আজহার, ওকে ধরো, আজ হয় ও থাকবে না হয় আমরা। কবির ভাই এবং আজহার ভাই সাদিয়ার দুই হাত চেপে ধরলেন। সাদিয়ার শরীর থেকে প্রচণ্ড তাপ বের হচ্ছিল, মনে হচ্ছিল তারা কোনো জ্বলন্ত লাভার পিণ্ড ধরে আছেন। ওস্তাদ সুরা পাঠ করা শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হবে। সাদিয়ার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে চাইল, আবার ঢুকে গেল। জিনটি যেন মরণ কামড় দিচ্ছে। সে আজহার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোর সাথে যাব, তোর শরীরে প্রবেশ করব। এই বলে সে সাদিয়ার শরীর থেকে একটা কালো ছায়ার মতো আকৃতি নিয়ে আজহার ভাইয়ের দিকে ধেয়ে এল। আজহার ভাই অনুভব করলেন এক প্রচণ্ড ধাক্কা। তার মনে হল তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি থামলেন না। তিনি দোয়া পড়তে লাগলেন, ওস্তাদ সাথে সাথে আজহারের গায়ে ফুঁ দিলেন এবং সাদিয়ার দিকে তার তসবি ছুড়ে দিলেন। ওস্তাদ গর্জন করে বললেন,
তুই পালানোর পথ পাবি না।
ওস্তাদ একটি গ্লাসে পানি নিয়ে তাতে ফুঁ দিলেন এবং সাদিয়ার মুখে ছিটিয়ে দিলেন। সাথে সাথে সাদিয়া বিকট চিৎকার করে উঠল। তার চিৎকারে জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল।
জ্বলছি, আমি জ্বলছি।
সাদিয়ার মুখ দিয়ে গলগল করে কালো রঙের দুর্গন্ধযুক্ত বমি বের হল। বমির সাথে বের হয়ে এলো কিছু চুল, পিন এবং জমাট বাঁধা রক্ত। এটাই ছিল সেই জাদু যার মাধ্যমে জিনটি তার শরীরে বাসা বেঁধেছিল। জিনটি শেষবারের মতো আর্তনাদ করে উঠল। ওস্তাদ বললেন, তোর সময় শেষ, তুই অনেক সুযোগ পেয়েছিলি। ওস্তাদ তেলোয়াত চালিয়ে গেলেন যতক্ষণ না ঘরের পরিবেশ শান্ত হয়। সাদিয়ার শরীরটা বিছানায় এলিয়ে পড়ল, কালো ছায়াটা মিলিয়ে গেল, ঘরের সেই পচা গন্ধটা মুহূর্তে উধাও হয়ে গেল, পরিবর্তে এক অদ্ভুত ফুলের সুবাস ছড়িয়ে পড়ল ঘরে। সাদিয়ার চোখ মেলল, এবার তার চোখ স্বাভাবিক। সে ক্লান্ত দুর্বল গলায় ডাকল, বাবা, মা, আমি কোথায়? সরওয়ার সাহেব এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। তাদের কান্নায় পরিবেশটা ভারী হয়ে উঠল। আজহার ভাই এবং কবির ভাই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন, তাদের শরীর ঘামে ভিজে গেছে। ওস্তাদ পানি খেয়ে একটু জিরিয়ে নিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। জিনটা খুব ভয়ানক ছিল, সাদিয়াকে মেরে ফেলার প্ল্যান করছিল সে। সরওয়ার সাহেব আজহার ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আজহার, তুমি না থাকলে আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না, আমি সারা জীবন তোমার কাছে ঋণী। আজহার ভাই বললেন, স্যার, সবই আল্লাহর ইচ্ছা, আমি তো উসিলা মাত্র। এই ঘটনার পর সরওয়ার সাহেবের পরিবার পুরোপুরি বদলে গেছে। তারা এখন নিয়মিত নামাজ পড়েন। সাদিয়াও এখন পুরোপুরি সুস্থ, সে তার পড়াশোনা আবার শুরু করেছে। কিন্তু আজহার ভাই আজও রাতে ঘুমানোর আগে সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারেন না। তিনি বুঝতে পেরেছেন এই দৃশ্যমান জগতের বাইরেও এক অদৃশ্য জগৎ আছে যা আমরা সাধারণ চোখে দেখি না, আর সেখানে এমন কিছু শক্তি আছে যার সাথে লড়াই করার ক্ষমতা মানুষের নেই, আল্লাহ ছাড়া। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন ওসমান আজহার ভাই, তিনি আমার বন্ধু। তার ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিফাত এই ঘটনাটি সংগ্রহ করে আনার জন্য। আমি আশা করব যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আর যারা যারা এই ঘটনা শুনছেন আপনারাও সবাই ভালো থাকুন, এই দোয়াই করি। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখায় অনেক ভুল থাকতে পারে, আমি বেশি গুছিয়ে সুন্দর করে লিখতে পারি না, তাই অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগেও আমি একটি আম গাছের ঘটনা পাঠিয়েছিলাম, সেটা সিলেক্ট হয়েছে কিনা জানি না। আজ আমার জীবনে ঘটে যাওয়া আরেকটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একজন নিয়মিত লিসেনার, আপনাদের ঘটনা শুনে ভয় পাওয়া আমার কাছে এখন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কারণ অনেক সময় এমন কিছু ঘটে যেগুলো তখন অস্বাভাবিক মনে না হলেও পরে মনে হলে বুঝি সবকিছু স্বাভাবিক ছিল না। আজ যে ঘটনাটা বলবো সেটা 2021 সালের। এই ঘটনাটা বানানো কোনো ঘটনা না, এইটা সেই রাতের ঘটনা যেদিন আমি বুঝেছিলাম সবসময় মানুষ একা থাকে না, যদিও সে একাই হাঁটে। আমার নাম মেহেদি হাসান সজীব। 2021 সালের কথা, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে গ্রামে যাই ঘোরার জন্য। বলে রাখা ভালো, আমি SSC পাশ করেছি আমাদের গ্রাম থেকেই। ইন্টারমিডিয়েটে এসে আমি ঢাকায় ভর্তি হই। মাঝে করোনা কাল যায়, সে সময় সারাদিন বাসায় থাকার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে শীত ছিল, তাই গ্রামে চলে যাই। শীত উপভোগ করাই ছিল উদ্দেশ্য। আপনারা অনেক ভালোভাবেই জানেন, শীত গরম বৃষ্টি তিন সিজনেই সবকিছু হয় অতিরিক্ত মাত্রায় উত্তরবঙ্গে। তো শীত উপভোগ করার জন্যই চলে যাই গ্রামে। গ্রামে যাওয়ার কিছুদিন পরে আমি আমার বন্ধু সাকিব এবং আমার এক ছোট ভাই, আমরা একসাথে যাই সাকিবের খালার বাসায়। ঘটনাটি ঘটেছিল যেদিন আমরা ওর খালার বাসা থেকে যার যার বাসায় ফেরত আসছিলাম। বলে রাখা ভালো, লালমনিরহাট থেকে রাত আটটায় যে ট্রেনটি ছাড়ে সেটি মূলত রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের পারুলিয়া বাজার বা শহীদ বোরহান উদ্দিন ট্রেন স্টেশনে এসে থামে। সেখানে সারাদিন দুটি ট্রেনই থামে, সকালে লোকাল ট্রেন এবং রাতে আর একটা লোকাল ট্রেন। ঘটনা শুরু করা যাক, লালমনিরহাট থেকে আসা শেষ ট্রেনটা যখন পুরুলিয়া বাজার স্টেশনে এসে থামল তখন ঘড়িতে রাত এগারোটা পেরিয়ে গেছে এবং আমার ফোনেও চার্জ প্রায় শেষ। ট্রেন থেকে নামতেই এক ধরনের ঠান্ডা বাতাস পড়ল শরীরের ভেতর। যাত্রী বলতে হাতে গোনা দু একজনই নেমেছিলেন। বলে রাখা ভালো, আমাদের স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই, নেই কোনো লাইট, দারোয়ান বা চৌকিদার। ট্রেন আসলে ট্রেনের আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই, ট্রেন চলে গেলে পুরো জায়গা অন্ধকার। আমি নামার সময় খেয়াল করলাম স্টেশনের শেষ মাথায় যেখানে একটি স্কুল রয়েছে, একটা পুকুর এবং সাথে কয়েকটি মেহগনি গাছ, আলো ছায়ার ভেতর কেউ একজন দাঁড়িয়ে ছিল সেখানে। আমি ছায়া দেখে ভাবলাম হয়তো আমার ভাগ্য ভালো, আমি কোনো অটো পেয়েছি, অটোতে করে বাসায় যেতে পারবো। কিন্তু ভালো মতন তাকিয়ে দেখলাম সেখানে শুধু একটা অবয়বের ছায়া, কোনো গাড়ি বা অটো এগুলোর কোনো অস্তিত্ব নেই। বলে রাখা ভালো, স্টেশন থেকে সামান্য একটু রাস্তা, পনেরো বিশ সেকেন্ড, এই রাস্তাটুকু ইটের। মনে মনে সাহস জোগাড় করে সামনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম অবয়বটির মুখ দেখা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো কোনো পথচারী। ট্রেন ছাড়ার বাঁশি বাজল, ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতেই স্টেশনটা অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল, এমন চুপ যেন শব্দও আর নড়তে সাহস করছে না। আমি হাঁটা শুরু করলাম, ঠিক তখনই মনে হল আমার পেছনে কেউ হাঁটছে। স্টেশনে কাঁচা প্ল্যাটফর্মে আমার পায়ের শব্দ, কুয়াশার পানি গাছের পাতা বেয়ে পুকুরে পড়ছে, সেই শব্দ টুপটাপ চলছে। আর তার ঠিক আধা সেকেন্ড পর আর একটা শব্দ। আমি থামলাম, শব্দ থামল, ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভয় পাচ্ছিস কেন, সামনেই তো বাজার, সেখানে কেউ না কেউ থাকবেই, অটোও থাকবে। আমি আবার হাঁটা শুরু করলাম, এবার শব্দটা স্পষ্ট, আমার পেছনে আরেকজন হাঁটছে কিন্তু তার পায়ের শব্দটা ঠিক মানুষের মতো না, একটু ভারী, মনে হচ্ছে কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু টেনে টেনে হাঁটছে। স্টেশন পেরিয়ে যখন মেইন রোডে উঠলাম, ল্যাম্প পোস্টের আলোতে অনেকটা সাহস পেলাম, হাঁটতে হাঁটতে সামনে পুরুলিয়া বাজার এসে পড়ল। সেখানে যেতেই মনে হল বাজারটা আমাকে দেখছে, বন্ধ দোকানগুলোর শাটারগুলো হালকা কাঁপছে, বাতাসে ধুলো উঠছে আর সেই ধুলোর ভেতর বারবার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। একবার মনে হল আমি যতটাই হেঁটে যাচ্ছি প্রত্যেকটি দোকানের শাটারের গায়ে একটা ছায়া লেগে আছে, কিন্তু আমি তাকাতেই সেটা নেই। নিজেকে বুঝিয়ে বললাম এটা হ্যালুসিনেশন। মনে মনে কিছু সুরা পড়তে পড়তে হাঁটা শুরু করলাম। বাজার শেষ হতেই, বা বলা যায় ওটাই বাজারের শুরু, সামনে নদী। রাতে নদীটা কালো আয়নার মতো, শীতের সময় সাধারণত নদীতে অতটা পানি থাকে না, কিছু কিছু জায়গায় অল্প অল্প পানি জমে থাকে, সেগুলো রাতে চাঁদের আলোতে দেখতে ভারী সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে থাকতেই পানির ভেতর থেকে ঢেউ ভাঙার শব্দ এলো, কিন্তু বাতাস ছিল না। ঠিক তখনই আমার কানের খুব কাছে একটা নিঃশ্বাসের শব্দ, কেউ যেন খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা খারাপ আমার সাথে হতে চলেছে। নদী পার হতেই চেয়ারম্যানের চাতাল বা বুড়ির দোকান, জায়গাটা সম্পর্কে যদি আপনাকে ধারণা দেই, ঢাকা মহাসড়ক চলে গিয়েছে, তার ডান পাশ দিয়ে একটি ছোট্ট পাকা রাস্তা। অবাক করা বিষয় হল রাস্তাটি বেশি দূরে দেখা যায় না, সামনে তাকালেই বাঁশঝাড়, তাকিয়ে থাকলে বোঝা যায় একরাশ কালো অন্ধকার রাস্তাটিকে ঘিরে ফেলেছে। এই জায়গায় ঢুকতেই বুকটা এমন ভাবে ধকধক করতে লাগল যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। এখানে সে হঠাৎ স্পষ্ট বুঝলাম আমি একা নই, কারণ আমার কানের পাশে কেউ খুব নিচু গলায় বলল, চল। এই শব্দটা কানে না, মাথার ভেতরে ঢুকেছিল। আমি যতটুকু সূরা পড়তাম মনে মনে সেগুলো পড়ছিলাম, বেশি বেশি করে পড়ছিলাম আর হাঁটছিলাম। পেছনের শব্দও বাড়ছে। কিছুটা হেঁটে সামনে গেলেই দেখা গেল সেখানকার এতিমখানার মসজিদ। মসজিদটা তখন নির্মাণাধীন, সেখানে কোনো আলো নেই। এতিমখানার শিক্ষার্থীরা হয়তো ঘুমাচ্ছে, কারণ রাত তখন প্রায় 11:30টার ওপর। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটল। এতিমখানার লাইট এক সেকেন্ডের জন্য জ্বলে উঠল। ঠিক তখনই মনে হল পেছনে জিনিসটা থেমে গেছে। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকল না। মসজিদ পার হতেই আবার সেই একই ব্যাপার। সেখানে রয়েছে একটি ভয়ঙ্কর বটগাছ, যার রয়েছে অনেক ভয়ঙ্কর কাহিনী, যা এলাকার প্রায় সবাই জানে। রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলাম এখন এই গাছের নিচ দিয়ে যেতে হবে। আগে থেকেই আমার সাথে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা, পুরো একটি ভয় আমাকে গিলে খাচ্ছে। সামনে বিপদ, পেছনে বিপদ, আমি অনুভব করতে পারছিলাম। সাহস করে এগোতে শুরু করলাম সামনে সেই বটগাছ। গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হল শরীরটা অনেক ভারী হয়ে গেছে, ক্লান্তি কাজ করছে। সামনে হাঁটার মতো কোনো শক্তি নেই। ঘড়ি দেখার জন্য ফোন বের করলাম, কিন্তু চার্জ 2%। বটগাছের ভেতর থেকে শব্দ আসছিল, যেন কেউ পাতার ভেতর দিয়ে নেমে যাচ্ছে। অনেকগুলো ডাল ভেঙে নিচে পড়ছে। আমি স্পষ্ট বুঝলাম যেটা স্টেশন থেকে আমার পেছনে আসছিল এখন সেটা আমার খুব কাছে। আমি দৌড় দিলাম। সামনে চৌরাস্তা, ঢাকা মহাসড়ক আর দুইটা মাটির রাস্তা। ঠিক মাঝখানে এসে হঠাৎ পা দুটো জমে গেল, কারণ এবার শব্দটা সামনে থেকে এলো, সজীব। এইবার নামটা একদম স্পষ্ট। আমি চোখ বন্ধ করে দৌড়ালাম, কারণ সেখান থেকে দৌড়ে গেলে প্রায় 5 মিনিটের মতন রাস্তা, তারপর আমার বাড়ি। এবং সামনেই ছিল মেম্বারের বাসা, দুইটা পুকুর, পানি কাঁপছে, বাতাস নেই। মেইন রোডের মোড় ঘুরতেই আমার বাসার সামনে শিমুল গাছ। সেখান থেকে আমার বাসার দূরত্ব 25-30 সেকেন্ডের মতো। ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি সেখানে কিছু একটা থাকে, কিন্তু কোনদিন দেখিনি। গাছটার নিচে দাঁড়াতেই আমার পেছনে হাঁটার শব্দ থেমে গেল। শেষবারের মতো একটা কথা কানে এলো, হাজ থাক। দৌড়ে বাড়ির গেটে ঢুকে দরজা লাগালাম। সারা রাত ঘুমোতে পারিনি, কারণ জানালার টিনে হালকা একটা শব্দ হচ্ছিল, ঠিক যেন কেউ বাইরে দাঁড়িয়ে হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে। আজও জানি না সেই রাতে আমি একা বাড়ি ফিরেছিলাম, নাকি কিছু একটা আমার সাথে এসেছিল, নাকি সম্পূর্ণটাই ছিল আমার মনের ভুল। এই ছিল সেই রাতের ঘটনা। আজও আমি নিশ্চিত না কি হয়েছিল সেদিন। যাই হোক, যারা এখনো ভূত.com সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টই একদিন এই প্ল্যাটফর্মকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দেবে। আমি নিজে ভূত এফএমের সবগুলো এপিসোড ইউটিউবে শুনেছি। এখনো রাতে বের হলে একা সাহস পাই না, কিন্তু যদি কখনো জার্নিতে বের হই আমার কানে থাকে ভূত.com। আমার ঘটনাটা শোনানোর সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই ও ভূত.com টিম, আমি আপনাদের অনুষ্ঠান 2010 সাল থেকে শুনছি এবং একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বর্তমানে আমি খুলনার খালিশপুরে বসবাস করি। পেশায় আমি একজন প্রাইভেট কার চালক, পূর্বে অ্যাম্বুলেন্স চালাতাম। আজ আমি 1990-2000 সালের মাঝামাঝি সময়ে সাতক্ষীরার নলতা এলাকার ইছামতি নদীর পাশে বর্ডার সংলগ্ন একটি গ্রামে আমার বাবা মোহাম্মদ রইসুদ্দিন মোল্লার সাথে ঘটে যাওয়া একটি হাড় কাঁপানো সত্য ঘটনা শেয়ার করছি। ঘটনার বিবরণ, সেদিন ভারত থেকে ফেরার পথে বাবার অনেক রাত হয়ে যাওয়ায় নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলেন না। ঘাটে একটি মালবাহী লঞ্চ থেকে মালামাল নামানো হচ্ছিল। বাবা অনুরোধ করলে তারা জানায় কাজ শেষ হলে ওপারে পৌঁছে দেবে। অপেক্ষা করতে করতে বাবা নদীর পাড়েই ঘুমিয়ে পড়েন। হঠাৎ লঞ্চের লোকজনদের ডাকাডাকিতে বাবার ঘুম ভাঙে এবং তিনি বিড়বিড় করে চলন্ত লঞ্চে উঠে পড়েন। লঞ্চের ভেতরে আমার বাবা আমার ফুপু ও ফুপাতো ভাইয়ের পরিচয় দিচ্ছিলেন। নদী পার হওয়ার পর লঞ্চের লোকেরা ওপর থেকে দূরের দিকে তাকিয়ে দেখতে পায় দুজন লোক হ্যারিকেন হাতে গ্রামের দিকে যাচ্ছে। তারা বাবাকে আশ্বস্ত করে বলেন, এখন অনেক রাত, আপনি একা না গিয়ে ওই লোক দুটোর সাথে কথা বলতে বলতে চলে যান, তাহলে ভয় পাবেন না। বাবা তাদের ধন্যবাদ জানিয়ে লোক দুটোর পিছু নেয়। বাবা যখন তাদের কাছাকাছি পৌঁছান তখন হ্যারিকেনের আলোতে দেখেন শুধু তাদের কোমর থেকে নিচের অংশ দেখা যাচ্ছে, শরীরের ওপরের অংশ অন্ধকারে পুরোপুরি অদৃশ্য। বাবা তাদের বারবার ডাকলেও তারা কোনো সাড়া দিচ্ছিলেন না, কেবল নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিলেন। মজার বিষয় হল তাদের ফিসফিস কথা বাবা শুনতে পাচ্ছেন, কিন্তু বাবা যে ডাকছেন সেটা সেই লোকগুলো শুনতে পাচ্ছে না। বাবা রেগে গিয়ে তাঁদের ধরতে দৌড় দেন, কিন্তু অবাক করা বিষয় হল প্রতিবারই বাবা যখন তাদের একদম কাছাকাছি পৌঁছাতেন তখনই কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে যেতেন। এভাবে মোট তিনবার একই ঘটনা ঘটে এবং বাবার পায়ের তিনটি আঙুল ফেটে রক্ত বের হয়। প্রতিবার হোঁচট খেয়ে ওঠার কয়েক সেকেন্ডের ব্যবধানে বাবা দেখতেন লোকগুলো আবার ঠিক আগের দূরত্বে চলে গেছে। তৃতীয়বার হোঁচট খেয়ে পড়ার পর বাবা যখন মাথা তুললেন দেখলেন সামনে শুধুই নিকষ অন্ধকার। লোক দুটো যেন অন্ধকারে মিলিয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি বাবা খেলেন তখন যখন তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে তিনি এতক্ষণ দৌড়ালেও আসলে সেই লঞ্চ ঘাটেই পড়ে আছেন যেখানে তিনি নেমেছিলেন। লঞ্চটি ততক্ষণে চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, বাবার পায়ের দিকে তাকিয়ে তিনি দেখছেন পায়ে এখনো সেই তিনটি আঙুল ফাটা রয়েছে এবং রক্ত পড়ছে। তাহলে এতক্ষণ কার পেছনে দৌড়ালেন? কোথাও কেউ নেই। বাবা যখন রক্তাক্ত পা নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন হঠাৎ দেখলেন সামনে থেকে ঝড়ের বেগে কালো কুকুরের মতো বিশাল একটি অবয়ব তার দিকে ধেয়ে আসছে। বাবা ভয়ে এক বিকট চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যান। বাবার চিৎকারে পাশে মাছের ঘেরের পাহারাদাররা, যারা কাছেই একটি টিনের ঘরে বসে তাস খেলছিল, টর্চ লাইট নিয়ে বেরিয়ে আসে। তারা বাবাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে অবস্থিত একটি পুরনো শ্মশানের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা বাবার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলে বাবা কথা বলতে পারছিলেন না। কোনো মতে ইশারা ইঙ্গিতে ফুপুর পরিচয় দেন এবং তারা বাবাকে ফুপুর বাসায় পৌঁছে দেন। এই ঘটনার পর বাবা টানা সাত দিন প্রচণ্ড জ্বরে ভোগেন। আশা করি এই লোমহর্ষক অভিজ্ঞতাটি আপনার অনুষ্ঠানে স্থান পাবে। পরবর্তীতে আমার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু অমীমাংসিত ঘটনাও আপনাদের জানাব। সময়ের অভাবে পুরোপুরি খুলে বলতে পারিনি, আপনি গুছিয়ে বলে দেবেন অনুরোধ করছি, এবং কবে এই ঘটনাটি সম্প্রচার করবেন অবশ্যই তা আমাকে জানিয়ে দেবেন। খুব উপকৃত হব, কারণ আমি সময়ের অভাবে শুনতে পাই না। ধন্যবাদ অন্তে। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পেশা প্রাইভেট কার চালক, বর্তমান ঠিকানা খালিশপুর, খুলনা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, যেটি আমি পড়ে শোনাচ্ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং অবশ্যই খুব বেশি ভালো লাগলে এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আচ্ছা, পরের ঘটনা বলে আসলে সেরকম কিছু নাই, কিন্তু পরের ঘটনা আসলে আজকে আমাদের শেষ করতে হবে, কারণ আমরা আজকে শুরু করেছি একটু দেরি করে। তবে যেহেতু আমি কথা দিয়েছি একটা পরের ঘটনা থাকবে, সুতরাং একটা পরের ঘটনা বলেই ফেলি। সেটা হচ্ছে, আপনার তো অনেক সময় মানে অনেক আছে না যে অনেক অনেক মানে ঘটনা এরকম ধরনের, আমি জানি না যে আপনারা আপনাদেরকে এই ঘটনা বলেছে কিনা, অনেকে হয়তো অনেক পরে থেকে শোনা শুরু করেছেন, কিন্তু অনেকে এরকম বলেন যে আচ্ছা আপনারা যে সমস্ত ঘটনা বলেন বা যে সমস্ত ঘটনা আপনাদের এখানে হয় সেগুলো কি সত্যি নাকি সেগুলো মিথ্যা। তো অনেকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমি না মানে আমি তো সামনাসামনি অনেকের ঘটনা শুনি, যখন দেখি যে কারো গুজবাম্প হচ্ছে, যখন শুনি যে সে কতটা ইনভলভ হয়ে স্টোরি বলছে, বোঝা যায় কিন্তু একটা মানুষ সত্যি বলছেন না মিথ্যা বলছেন। এরপরেও একটা সময় কিন্তু আমারও আপনাদের মধ্যে এরকম কনফিউশন হতো, কিন্তু আমি এখন কনফিউশন আসবে এই ভাবনাটাতেও আমি অনেক বেশি ভয় পেয়ে যাই একটা ঘটনার পর থেকে। সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা ছিল যে আমাদের চারজন স্টোরি টেলার চারটা জায়গা থেকে আসবেন, তার মধ্যে একজন এসেছিলেন ঢাকার বাইরে থেকে, একজন এসেছিলেন ঢাকার ভেতর থেকে। কিন্তু স্টুডিওতে ঢোকার আগে আমরা যখন ডিসকাস করতাম সবাই মিলে যে কার কি স্টোরি আছে বলেন, এবং এটা কিন্তু খুব ওপেন ছিল, সবার সামনে সবাই বলতেন, এবং আমরা যে কোনো কিছু পরিবর্তন করতাম না সেটা একদম সবাই দেখতেই পেতেন। একজন কিন্তু স্টোরি টেলার কিন্তু আরেকজন স্টোরি টেলার যে স্টোরিটা বলছেন এটা জানেন, এবং তারা বুঝতেনি যেটা কোনো অপরিবর্তিত অবস্থাতেই, পুরোপুরি অপরিবর্তিত অবস্থাতেই আবার লিসনারদের শোনানো হচ্ছে। তাহলে কিন্তু কথাটা ছড়িয়ে যেত, ওরে বাবা ভূত ডট কমে বা ভূত এফএমে গিয়েছিলাম, ওখানে শুনলাম যে এরকম করে না শিখিয়ে দেয়, এটা কিন্তু তারা শুনতে পেতেন ডেফিনেটলি। তো যাই হোক, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওইরকম কথা বলার জন্য সবাই মিলে একসাথে মানে একসাথে এক জায়গায় বসেছি। হঠাৎ করে ঢাকার বাইরে থেকে আসা যে ভদ্রলোক, তিনি আমাদের সম্ভবত ভূতের গলি থেকে একজন অতিথি এসেছিলেন, তাকে হঠাৎ করে বললেন, আচ্ছা আচ্ছা আপনি এসছেন, আপনি তো ওই স্টোরিটা বলবেন তাই না? এটা কিন্তু তার জানার কথা না, কারণ তিনি ঢাকার বাইরে থেকে এসছেন, আমি ঢাকার মধ্যে থেকে এসছেন, দুজনকে ডেকেছি আমি, দুজনের যোগাযোগের মাধ্যম হচ্ছে আমি। সুতরাং আমি যদি এটাকে মানে অসম্ভব ভাবি, এটা আসলে অসম্ভব, কিভাবে সম্ভব হয়েছিল আমি জানি না, এটা আমার চোখে দেখা অতি আশ্চর্যের একটা ব্যাপার যে একটা লোক যে হচ্ছে ঢাকার বাইরে থেকে এসছেন, বহুদূর থেকে এসছিলেন, এবং আরেকজন এসছেন ঢাকার মধ্য থেকে, দুজনের সাথে দুজনের কোনো পরিচয় নেই, প্রথম দিন তাদের দেখা, এবং তিনি হুবহু বলে দিলেন যে আপনার বাড়িতে তো ওই সমস্যা, আপনি তো ওই স্টোরিটা বলতে এসেছেন ভূত এফএমে তাই না? খুবই অদ্ভুত ব্যাপার, খুবই আশ্চর্যজনক। সো এরকম অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। আপনাদের কাছেও যদি কোনো ধরনের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন। কাপাসিয়া থেকে মাহদি হাসান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাতার থেকে, আচ্ছা নাম না লিখলাম আসলে, ফ্রান্স থেকে কে আছেন সেটাও পড়তে পারলাম না। আমাদের সঙ্গে আছেন পিয়াস সৌদি আরব থেকে, সৌদি আরব থেকে আছেন আমি দেখতে পাচ্ছি আল কাসিম। ভাই আপনাদের তো ঈদ মনে হয় কালকে না নাকি পরশু, একটু একটু কনফার্ম করবেন, অনেকে অনেকে আছেন সৌদি আরবে, তাহলে আপনাদের ঈদের শুভেচ্ছাটা এমনিতে দিয়ে দিচ্ছি অ্যাডভান্স। তারপরেও আমি ঠিক জানি না যে আপনারা ঠিক একদম মানে চাঁদ রাতেই শুনছেন কিনা আমাদের জন্য আমাদেরকে। তো যারা যারা মিডল ইস্ট থেকে ঈদ করছেন সেই সমস্ত ভাই বোন যাদের আগে ঈদ হবে তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই, সমস্ত পৃথিবীর মানুষ যারা যেখান থেকে শোনেন সবাইকেই জানাই, কিন্তু তাদেরকে স্পেশালি জানাই, তাদের ঈদটা একটু আগে হয়। এবং আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই আমরা আসলে এতটা পথ পাড়ি দিতে পেরেছি। সাকলিন আছেন ইন্ডিয়া থেকে, প্রতিদিন থাকেন, পড়তেই হয় আমার মেসেজটা। তো আমি একটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা শুনছেন আমাদেরকে মিডল ইস্ট থেকে, আপনাদের প্রিয়জন ছাড়া আপনজন ছাড়া এই যে দূরে ঈদ কাটানো এটা খুবই কষ্টকর আমি জানি, এবং সেটার জন্য যখন আমরা ভূত ডট কম শুরু করি তখন হয়তো কানে আপনাদের এক টুকরো বাংলাদেশ বাজে, মনে পড়ে কত কথা, আপনারা হয়তো ঘটনার তালে তালে হারিয়ে যান সেই পথগুলোতে, সেই নদীর কাছে, সেই গ্রামের কাছে, সেই শহরে, সেই রাস্তায়, সেই অলিতে গলিতে। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই অনেক ভালো থাকুন, চমৎকার একটা ঈদ কাটান। ঈদের মধ্যে আপনাদের সাথে আমাদের প্রতিদিন কথা হচ্ছে, সাথে থাকুন, আপনজনদের ভালো রাখুন, আপনজনদের কাছে থাকুন। এই যে সুমন ভাই আজকে চলে গেলেন, আমি ভাবতেও পারিনি মানুষের জীবন এত সংক্ষিপ্ত, হুট করে মানুষ এরকম চলে যেতে পারে। সো একটা সময় হয়তো মনে হবে অনেক কথাই বলার ছিল বাবার সাথে, অনেক কথা বলার ছিল মার সাথে, অনেক কথা বলার ছিল ভাইয়ের সাথে, ইস আর একটু যদি সময় পাওয়া যেত, সময় কিন্তু ছিল, আপনি বলেননি, আপনি থাকেননি, আপনি হয়তো পাশে দাঁড়াননি। যখন মানুষ মারা যায় তখন মনে হয় আহা আর একটু যদি সময় পাওয়া যেত, এই কথাগুলো যদি বলতে পারতাম, এই কাজগুলো যদি করতে পারতাম। আপনারা ভালো থাকুন, আপনজনদের টেক কেয়ার করুন, আর অনেক বেশি আপনজনদের সাথে দারুণ কিছু সময় কাটান। বিদায় নেব আজকে, আজকে কোনো অতিথি নেই, আসতে চেয়েও আসেননি, আমাদের সরে দিতে শুরু করেছে, সেটা হয়তো আমাদের এন্ডেরই প্রবলেম, আমরা সেজন্য খুবই সরি, দুঃখিত, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।